الله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. আমরা বেশ কয়েক সপ্তাহ ধরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের একটি দিন এই বিষয়কে কেন্দ্র করে আমরা আলোচনা করে আসছি। এ পর্যন্ত আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠে কিভাবে টয়লেটের কাজ সারতেন এবং এখানে কতগুলি সুন্নত রয়েছে, এরপরে কিভাবে সুন্নত পড়তেন, মসজিদে এসে মসজিদের আদব কি কি রয়েছে এবং ফজরের নামাজ কিভাবে পড়েছেন, এ সম্পর্কে আমাদের সংক্ষিপ্ত আলোচনা হয়েছে। সত্যিকারে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ বা সালাত আমাদের দেশে প্রচলিত সালাতের সঙ্গে সম্পর্ক অনেকটা কম। এর মূলে কারণ হচ্ছে আমরা রাসূলের সুন্নতের চর্চা করি না। বলেছিলাম যে জান্নাত যাওয়ার জন্য শর্ত ঈমান, ঈমানের জন্য শর্ত আল্লাহর নবীর ভালোবাসা। আল্লাহর নবীর ভালোবাসার মাধ্যম সুন্নত, কে ভালোবাসা। আর সুন্নতের ভালোবাসা কেউ যদি দাবি করে যে আমি সুন্নি, তাহলে তার জন্য তিনটা কাজ জরুরি। প্রথম কাজটি হচ্ছে সুন্নত জানা। আর এই সুন্নত পাওয়া যাবে কোথায়? হাদিসের গ্রন্থে। শরে বেকায়া আর কুদরি আর হেদায়া পড়লে রাসূলের সুন্নত জানা যাবে, সোজা কথা। আমাদের দেশে এই জিনিস, এই বইগুলির চর্চা বেশি হওয়ার কারণে আলিমরাই সুন্নত থেকে বঞ্চিত, সাধারণ মানুষ তো দূরের কথা। আমি খুব শক্ত করে বলতে পারি, একজন আলিমকে দাঁড় করিয়ে দিয়ে যদি বলা যায় যে আল্লাহর নবীর দুই রাকাত নামাজ হাদিস দিয়ে প্রমাণ করে শোনাই দিতে হবে, মনে পারবে না। এক মাস সময় দিলেও হাদিসগুলো মুখস্থ করতে পারবে না, কারণ চর্চা নাই এর উপরে। যেটা আমার বাস্তব জীবনের অভিজ্ঞতা থেকে বলছি, খামাখা দাবি করতেছি না। ঠিক ওইভাবেই বইগুলো লেখা হয়, হাদিসের নাম্বার নাই, কিছু নেই, নামাজের যে পদ্ধতি বলা হয় তাতে রাসূলের সুন্নতের কথা বলা হয়, প্রচলিত একটা নামাজের বর্ণনা দেওয়া হয়, যেটা অনেক কিছুই হাদিসে নেই, আবার অনেক কিছু থাকলে হাদিসগুলি সহি না। দেখা যায় যার 50% রাসূলের সুন্নত থেকে বাইরে আছে। আল্লাহ নবী বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবী যেভাবে নামাজ পড়ি হুবাহ তোমরা ওইভাবে নামাজ পড়ো। এই নামাজ বুখারী শরীফ পড়লে পাওয়া যাবে, মুসলিম শরীফ পড়লে পাওয়া যাবে, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদ আহমদ, মুসনাদ ইমাম আবু হানিফা, মুসনাদ মালিক, শাফি মালিক, এইগুলি হাদিসের কিতাবগুলি পড়লে পাওয়া যাবে, এই ফেকার কিতাব পড়লে পাওয়া যাবে, বাজারের প্রচলিত মুকসিদুল মুমিনিন আর এই ধরনের বই পড়লে রাসূলের নামাজ পড়া যাবে না। প্রচলিত যে সমস্ত কিতাবাদি মসজিদে মসজিদে পৌঁছে গেছে বিভিন্ন সংগঠনের নামে, এগুলি খুললে আল্লাহর নবীর মসজিদ, আল্লাহর নবীর নামাজ খোঁজ করে পাওয়া যায় না। এই ব্যাপারে যদি কেউ দ্বিমত পোষণ করে তাহলে তাকে বলবো, ভাই তাহলে আপনার সেই বই নিয়ে হাজির হন আর আমি বুখারী শরীফ খুলি, পড়েন দেখি মিলে কিনা। মিলবে না। এই জন্যে আল্লাহর নবীর নামাজ আমাদের জানতে হবে, প্রথমে সুন্নত জানা। যদি রাসূলকে ভালোবাসেন, রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে চান, প্রথমে আপনি সুন্নত জানতে হবে, এজন্য হাদিসের কিতাব পড়তে হবে। এবং গত সপ্তাহে বলেছিলাম যে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কে কেন্দ্র করেই যদি আমি হানাফি হয়ে থাকি, তাহলে ইমাম আবু হানিফার কিতাব এই পৃথিবীতে যেটা রয়েছে এটাই পড়তে হবে। ইমাম আবু হানিফার কিতাব হল ইদা সাহাল হাদিস ফাওয়া মাযহাবি, সহি হাদিস যদি পাও ওইটাই আমার মাযহাব। এটা হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মাযহাব কি? সহি হাদিস পেলে সেটাকে মান্য করো, আমল করো। এই পৃথিবীর বুকে সহি হাদিসের কিতাব কি রয়েছে সবচাইতে? বুখারী শরীফ। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এক নম্বরের কিতাব কোনটা? বুখারী শরীফ। দুই নম্বরেরটা হলো মুসলিম শরীফ। এরপরে যত সহি হাদিস রয়েছে সব হাদিসগুলি হলো কার? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা, রাসুলের কথা, মানে আবু হানিফার কথা। কারণ একজন ইমাম কখনই হাদিস কোরআনের বাইরে কিছু বলে যান নাই। তবে সত্য কথা এটাই, এবং কোনো মাঝহাবও বলে নাই যে আপনি সহি হাদিস মানিয়েন না, কোনো ইমাম বা কোনো মাঝহাব বলে নাই যে তুমি মাঝহাবের বাইরে কোনো হাদিস মানলে তুমি মাঝহাব থেকে বের হয়ে গিয়ে অন্য মাঝহাব হয়ে যাবে, এমন কথা কেউ বলে নাই। এই জন্যে আমরা চেষ্টা করব আমাদের রাসুল সাল্লাহ সাল্লামের সুন্নতকে জানা, এক। দুই নম্বরে কি কাজ? সে মোতাবেক আমল করা। তিন নম্বরে কি কাজ? সেটা মানুষের কাছে প্রচার করা, আরেকজনকে শেখানো। এই জন্যে রাসুল সাল্লাহ সাল্লামের নামাজ বাংলাদেশের প্রচলিত হুজুরদের নিয়মে কেউ খোঁজ করে পাবে না। সেই তরিকা ত্যাগ করে মহাদ্দেসিনদের যে তরিকা পন্থা, হাদিসের মাধ্যমে সরাসরি রাসুলের নামাজ শিখা, রাসুলের রোজা শিখা, রাসুলের অন্যান্য সব কিছু জানা, ঠিক ওইভাবেই আপনি যতক্ষণ পর্যন্ত হাদিসের কিতাব না পড়বেন ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের কোনো হুজুর বাংলাদেশের কোনো কিতাব দিয়ে রাসুলের নামাজ পড়তে পারবেন না, 100% গ্যারান্টি পাওয়া যাবে। এই জন্যে আপনাদের অনুরোধ করব, সত্যি রাসুলের ভালোবাসা যদি করতে চান, রাসুলকে ভালোবাসেন, সত্যি সুন্নি হতে চান, সত্যি রাসুলের আশেক বলে যেটা আমার দেশে দাবি আছে যদি দাবি করতে চান, যদিও রাসুলের এবং আল্লাহর ব্যাপারে আশেক শব্দটা ব্যবহার করা অত্যন্ত বেয়াদবি। আল্লাহ আশেকে রাসুল ব্যবহার করেন আমার দেশে, বলে না আশেকে ইলাহি, আশেক মাসুকের বই লেখেন আমার দেশে। এই আশেক মাসুক আল্লাহ এবং রাসুলের ব্যাপারে ব্যবহার করাটা চরম বেয়াদবি, যেটা আমার দেশের পীর সাহেবরা তরিকত মারেফাতের হুজুররা ব্যবহার করে থাকেন। এটা অত্যন্ত অন্যায় কথা, জুলুম কথা। কারণ আশেক আর মাসুক এই শব্দগুলি আল্লাহর জন্য রাসুলের জন্য ব্যবহার প্রযোজ্য না। আমি যদি বলি যে আমার মার সঙ্গে আমি প্রেম করি, চলবে? প্রেম মানে তো ভালোবাসা, নাউজ বিল্লাহ। শব্দ আশেক মানে ভালোবাসা, আল্লাহ আল্লাহ রাসুল যেটা বলে ব্যবহার করেছেন মহাব্বত, এটা যথেষ্ট না? আল্লাহর জন্য কোনটা শব্দ প্রযোজ্য হবে সেটা আল্লাহই তো ভালো জানেন, রাসুলই তো ভালো জানেন, সেখানে মহাব্বতের কথা বলা হয়েছে। কিন্তু আমরা আরো এক ধাপ আগিয়ে আশেক আর মাসুকের কথা ব্যবহার করব, যেটা পাগলি পাগল আর পাগলি পাগল পাগলিদের প্রেমের, যেটা অবৈধ প্রেমে যে সমস্ত জিনিস কথা ব্যবহার হয় এগুলি আর ঠিকই, যারা এগুলি ব্যবহার করেছে তারা সত্যি আল্লাহ আল্লাহ রাসুলকে সঠিকভাবে ভালোবাসতে পারে নাই, বরং বেদাতি এবং সিরকি তরিকায় ভালোবেসে তাদের দিন ও আখেরাতকে ধ্বংস করেছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই রাকাত নামাজ শেষ করে তাশাহুদ পড়ে তাশাহুদ পড়তেন। বলছিলাম যে সেজদার সময় অতিরিক্ত দোয়া, যে কোনো দোয়া পড়া জায়েজ রয়েছে। আল্লাহ নবী এক হাদিসে বলছেন, মানুষ যখন সেজদাই থাকে তখন আল্লাহর অতি সন্নিকটে হয়ে যায়, অতএব বেশি বেশি করে দোয়া করো। অন্য বর্ণে আছে বেশি বেশি করে প্রসেস করো, চেষ্টা করো দোয়াতে। এই দুইটা হাদিস দ্বারা প্রমাণ করেছেন মহাদিসিনে কেরাম, ফোকাহায়া ইজামরা, যে সুন্নত হোক নফল হোক ফরজ যে কোনো নামাজে আল্লাহর কাছে সেজদারত অবস্থায় আল্লাহর নবীর যে কোনো দোয়া পড়া জায়েজ রয়েছে। তবে কোরআন পড়া নিষেধ রয়েছে সেজদা এবং রুকু অবস্থায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তবে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা ও ফিল আখিরাত হাসানা ওয়াকিনা আযাবান্নার, এটা রাসুলের দোয়া। যদিও কোরআনের আয়াত, তবে রাসুল সবচেয়ে এই দোয়াটা বেশি পড়তেন, কাজে দোয়া হিসেবে আয়াতটাও পড়া যাবে, আয়াত হিসেবে না, দোয়া হিসেবে, যেহেতু আল্লাহ রাসুলের একটা দোয়া। ঠিক এভাবে তাসাহুদের সময় আত্তাহিয়াতুলিল্লাহি ওয়াসসালাওয়াত ওয়াত্বাইয়াত আসসালামু আলাইকা ইউহান্নাবী, আপনারা জানেন, সময় আমরা নষ্ট না করি, এরপরে দরুদ শরীফ, এরপরে দোয়া মাতুরা। আমরা অনেক সময় দোয়া মাসুরা বলতে ওই আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসিরাটাকেই বুঝি না। মাসুরা মানে মানকুলা বা মাসবুত, আল্লাহর নবী থেকে যত দোয়া এসে সব দোয়াকেই দোয়া মাসুরা বলা হয়। হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়াটা আমি নামাজে মধ্যে পড়ব। আল্লাহর নবী এই দোয়াটা শিখাই দিলেন, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা যুলমান কাসিরা লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা, এই দোয়াটা। আর এইটা দোয়া ছাড়া আরো অন্য কোনো দোয়া, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা, আল্লাহুম্মা ইগফির লি মা কদ্দামতু ওয়া আখখারতু ওয়া আসরারতু ওয়া আলানতু ওয়া আসরাফতু ওয়া আনতা আ'লামু বিমা ইন্নী ওয়া আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআখখিরু ওয়া আনতা আলা কুল্লি শাইইন কাদির। আপনারা একটু আগে আসেন, পিছনের ভাইরা ঠান্ডা পাচ্ছে না। ঠিক এভাবে তাসাহুদের সময় আরো অন্য কোন দোয়া পড়তে পারেন, অসুবিধা নেই। তবে আপনি ইমামতি করার সময় আবার লম্বা চওড়া দোয়া ধরবেন না, তাহাজ্জুদ নামাজে, নফল নামাজে, সুন্নত নামাজে আপনি, কারণ তখন ফ্রি, আপনি অন্য কাউকে আপনি কষ্ট দিচ্ছেন না। কারণ ইমাম যখন হবেন তখন তাকে বাচ্চাদের কথা খেয়াল রাখতে হবে, মাদের কথা খবর রাখতে হবে, বুড়ো অসুস্থ হাজাতমান অনেকে হয়তো সফরে আছেন, অনেকে অনেক অসুস্থ, আল্লাহ নবী এই জন্যে জামাত যখন ইমামতি করবেন ইমাম সাহেব তখন সবার খেয়াল করা উচিত। আল্লাহ নবী নামাজ পড়লে যদি কোনো বাচ্চার কান্না শুনতেন নামাজ শর্ট করে দিতেন, তাহলে বোঝা যাচ্ছে যে বাচ্চা নিয়ে মসজিদে যেতেন মারা। হ্যাঁ, আর আমাদের সময় বাচ্চা নিয়ে গেলে খারাপ মনে করি না, ছোট ছোট বাচ্চাকে নিয়ে যেতে হবে, 7 বছর হলেই বাচ্চাকে মসজিদে নিয়ে যেতে হবে। আল্লাহর নবী এইভাবে তাশাহুদ পড়ে সালাম ফিরতেন। আল্লাহর নবী থেকে সালাম ফিরার শব্দগুলি বা চার ভাবে প্রমাণিত আছে, ভালো করে খেয়াল করেন। প্রথম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটাই বেশিরভাগ আল্লাহর নবী সালামে বলতেন। দুই দিকেই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডান দিকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাম দিকে। হ্যাঁ, দ্বিতীয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, ডান দিকে ওয়া বারাকাতুহ বেশি, বাম দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ঠিক আছে। দুই, তিন নম্বরে আল্লাহর নবী সালাম ফিরার শব্দগুলি এইভাবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাম দিকে নেই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম, এই হলো তিনটা। দুই দিকে এইভাবে তিন ভাবে দুই দিকে সালাম ফিরতেন। চতুর্থটা হলো যে একটা সালাম দিতেন আল্লাহ নবী। তৃতীয় যে পদ্ধতিটা সেটা হলো যে আল্লাহ নবী একটা সালাম ফিরতেন, তবে আপনি মানুষজনকে না শিখেবারে এক সালাম দিয়ে বসে থাকেন না, তখন মনে করবে ইমাম সাহেব বুঝে মাথায় পা খারাপ হয়েছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সামনের দিকে একটা সালাম দিয়ে ডান দিকে একটু মাথাটা ফিরে নিতেন, একটু কাত করতেন, এক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এটাও আল্লাহর নবী থেকে প্রমাণিত আছে। আপনি ফরজ নামাজে না পড়েন, সুন্নত নামাজে করেন, তাহাজ্জুদ নামাজে করেন, কেউ তো আপনাকে নিষেধ করছে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যেটাই বেশি, বাকি আর যে সুরতগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আপনি ওইগুলি যদি আমল করেন, হ্যাঁ, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি আটকেও নেই তো। সালাম ফিরার পরে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আল্লাহু আকবার বলতেন। আজকাল আমাদের সালাম ফিরার পরে দোয়াগুলি না ইমাম সাহেব করেন আর না মুক্তাদিদের সুযোগ দেন, সালাম ফিরার পরেই হাত উঠিয়ে একটা যৌথ দোয়া হয়ে গেল, না ফরজ নামাজের পরে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার দোয়া কবুল করেন। যে সমস্ত সময়গুলি দোয়া কবুল হওয়ার সময় তার মধ্যে একটা হলো ফরজ নামাজের পরে, এই সুযোগটা আমাদের ইমাম সাহেবরা আমাদের দেশে দেন না। সালাম ফিরার পরেই ব্যাস একটা যৌথ দোয়া হয়ে গেল, ঝটপট ইমাম সাহেব লাভ দিয়ে উঠলেন, ইমাম মুক্তাদিও লাভ দিয়ে উঠে শুরু করলো নামাজ পড়তে, উঠছে আর বসতেছে, এটা রাসূলের সুন্নত না। আল্লাহ নবী সালাম ফিরেই মুক্তাদিদের সামনে করে বসতেন 5 অক্ত নামাজে। আমাদের দেশের আবার ইমাম সাহেবরা নিয়ম করেছে যে ফজরে আর আসরে ইমাম সাহেব ফিরে বসবে আর বাকিগুলি পড়বে না। কেন? কয় বাকিগুলিতে সুন্নত নামাজ আছে, মুক্তাদিরা নামাজ পড়বে। হ্যাঁ, আর ফজরে এবং আসরে সুন্নত নাই, কাজে ফিরিয়ে বসবে না। রাসূলের হাদিস পড়ুন, সুন্নত আল্লাহর নবী সালাম ফেরার পরেই সাহাবাদের দিকে মুখ হয়ে বসতেন সবসময় 5 অক্ত নামাজে। বা একটা কথা মনে রাখবেন যে আল্লাহর নবী যেখানে ইমামতি করতেন যে জায়গায় সেখানে দাঁড়িয়ে সুন্নত কখনোই পড়েন নাই। এই জন্য ইমামদের জন্য সুন্নত হলো ওইখানে দাঁড়িয়ে নামাজ না পড়া, কিন্তু ওইখানেই দাঁড়িয়ে নামাজ শুরু করলো না। সাধারণত আমাদের সেটাই হয়, সুন্নতের আমল হয় না, বাড়িতে গিয়ে পড়বে বা ঘরে গিয়ে পড়বে। এর আগে বলছি যে মানুষের আফদাল সালাতুল মারফি বাইত ইল্লাল মাকতুবা, ফরজ নামাজ ব্যতিরিকে সুন্নত নফল তাহাজ্জুদ সব নামাজ পুরুষের বাড়িতে পড়াই উত্তম। মুক্তাদিরা যদি আপন জায়গাতেই পড়তে চায় পড়তে পারে, একটা জয়ীফ হাদিসে এসেছে দুর্বল হাদিসে জায়গা পরিবর্তন করার জন্য, কিন্তু পরিবর্তন যদি না করে কোনো যায় আসে না, ওখানেই পড়বে বা পরিবর্তন করতে পারে, সেটা নর্মাল ব্যাপার। অনেকেই মনে করেন দেখুন মসজিদে পরিবর্তন করার জন্য ডিস্টার্বও করে, কোনো কোনো কেউ কেউ বলেছে যদি সালাম ফেরার সাথে সাথে উঠে তাহলে মাকরুহ, কিন্তু যদি দোয়া করলাম, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ সালাম দিয়ে একবার পড়ে, তাহলে আর মাকরু না, এটা মাকরুই না, কারণ হাদিসটা যেহেতু সহি না। সবসময় মনে রাখবেন যে হাদিস সহি না, ওই হাদিস দিয়ে ফতোয়া দেওয়াও ঠিক না, হাদিস যেহেতু দুর্বল সাবেক না আল্লাহ নবী থেকে, কাজে ওই ফতোয়া গ্রহণ করার যোগ্য। যাই হোক, আল্লাহ নবী সালাম ফিরে কি বলতেন, আল্লাহ আকবার। একজন মহিলা সাহাবি সাহাবিয়া বলছেন যে আল্লাহ নবী সালাম ফিরিয়েছেন কিভাবে জানতাম, আল্লাহ আকবরের মাধ্যমে, বুখারী শরীফের হাদিস। সালাম ফিরিয়ে আল্লাহ আকবার বললেই জানতাম যে আল্লাহ নবী সালাম ফিরিয়েছেন। একবার আল্লাহ আকবার, তিনবার আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, একবার আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়ালা না'বুদু ইল্লা ইয়াহ লাহুন নি'মাতু ওয়া লাহুল ফযল ওয়া লাহুস সানাউল হাসান লা ইলাহা ইল্লাল্লাহ ولا نعبد الا اياه مخلصين له الدين ولو كره الكافرون اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم اعني على ذكرك وشكرك وحسن عبادتك হজরে এবং মাগরিবের নামাজ হলে পড়তেন لا اله الا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء قدير 10 বার পড়তেন মাগরিবের নামাজ এবং ফজর নামাজে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া রাদা কালিমাতি ওয়া রাদা নাফসি ওয়া জানাত আরশি ওয়া মারাদা কালিমাতি, ফজর এবং সুন্নতে মাগরিবে পড়তেন। এরপরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, এটা দুইভাবে পড়তে পারেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার আল্লাহু আকবার, অথবা তিনটা একই সঙ্গে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এইভাবে সাহাবারা বা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি হাদিস বর্ণনা করছেন তিনি এটা পড়তেন। সুবহানাল্লাহ তাই দ্রুত বলতে গিয়ে জহবা ঠিকমতো হয় না, যদি একসঙ্গে পড়েন আমি দেখেছি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তাআলা আপনার উচ্চারণগুলি ঠিকমতো হয়, সুবহানাল্লাহ শুনে শুনে হয় না। সত্যি যদি একজন মুমিন আল্লাহর নামে যেভাবে পড়তেন, ওইভাবে ধীর স্থিরে এই দোয়াগুলো পড়েন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, তার চোখ দিয়ে পানি বেরবে। কিন্তু আমরা পড়ে যাই বা পড়ি না, আল্লাহ নবী বলেন আর 100 বার পূরণ করার জন্য পড়বে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই 100 বার যদি পড়ে প্রত্যেক ফরজ নামাজের পরে, তাহলে সমুদ্র পরিমাণ যদি ফেনা হয়, সমুদ্রে ফেনা হয় অনেক, যখন উত্তাল তরঙ্গ যখনই হয় বাতাস, ওই পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করে দেবেন। আল্লাহর নবীর এই সহি হাদিসের সঙ্গে আবার কিছু কিছু হুজুররা আছে জাল, বিসমিল্লাহ কয়বার বলতে হবে, 19 বার বিসমিল্লাহ বলতে হবে, তাহলে এত নেকি অত নেকি। এইভাবে সুন্নতকে বিকৃত করা যেটা হাদিসে নাই। এরপরে আয়াতুল কুরসি একবার, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. آية الكرسي الله نبي بولين جب حجر فرض نوازر پوري آية الكرسي نيومي تو پور بي اور ابن جانت المدهي اكتا مطرو بادها شتهلو بنتو الله آي من موري گلی شه جانت আজকে মুসলমানরা আয়াতুল কুরসি আমরা জানি না, ইনশাআল্লাহ আমরা একেবারে ওই যখন ঘুমের ঘরে আসবো, আমরা ফজর থেকে শুরু করছি তো, ঘুম থেকে আল্লাহ নবীর জীবনের একদিন, একেবারে ঘুম থেকে উঠছি আমরা শুরু করছি, আবার ঘুমালে আল্লাহ নবী এই আয়াতুল কুরসি পড়তেন। আল্লাহ নবী বলেন ঘুমাবের সময়, আমরা পরে আবার আলোচনা করব, কেউ যদি আয়াতুল কুরসি পড়ে শোয়, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একজন ফেরেশতা সারা রাত্রি ওই ব্যক্তিকে পাহারা দেন, সুবহানাল্লাহিল আজিম। মুসলমানরা আজকে আমরা আয়াতুল কুরসি শতকরা সম্ভবত 75ই জানি না, কি কঠিন কথা যে আয়াতুল কুরসি আয়াতের মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত, সুরার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সুরা কি, সুরা ফাতিহা। হ্যাঁ, এরপরে আল্লাহর নবী সুরা ইখলাস, সুরা কুল বিসমিল্লাহ রহমান রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس فجر এবং মাগরিবের তিনবার করে পড়তেন এই সূরা ইখলাস নাস ফালাক আর অন্যান্য নামাজে একবার করে অর্থাৎ জোহর আসর আর এশার নামাজে একবার করে পড়তেন এরপরে ফজর এবং মাগরিবের নামাজে আয়াতুল দুরূদ শরীফ পড়তেন একবার ফজর আর মাগরিবে তিনবার করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ মাগরিব এবং ফজরে কয়বার তিনবার করে পড়তেন আর অন্য নামাজে একবার করে পড়তেন এবার আপনি বলেন যে আল্লাহর নবীর এই দোয়াগুলি আমাদের দেশে যদি ইমামদেরকে জিজ্ঞেস করা হয় কয়জন পাস করতে পারবেন পারবেন না জানেন না একটাই কারণ যে হাদিসের রাসুলের মাধ্যমে সুন্নতের চর্চা হয় না দিনকে জানা হয় ফেকার মাধ্যমে ফেকারকে তবে বলে গেছে এইভাবে হয় কিন্তু সুন্নতগুলো হাদিসগুলো তো উল্লেখ করা হয়নি এই জন্য রাসুলের সুন্নতের মাধ্যমে আপনাকে সুন্নত জানতে হবে হাদিসের মাধ্যমে এরপরে আল্লাহর নবী ওই মুসল্লাতেই বসে থাকতেন সূর্য ওঠা পর্যন্ত সূর্য উঠে গেলে ইশরাকের নামাজ দুই রাকাত পড়তেন আল্লাহ নবী বলেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়ার পরে উজু অবস্থায় ওই জায়গাতেই বসে থাকবে সূর্য উঠে গেলে দুই রাকাত নামাজ পড়বে ওই লোকটির একটা পূর্ণ উমরা এবং একটা পূর্ণ হজের নাকি দেওয়া হবে আপনি দৈনিক হজ উমরা করতে পারেন হ্যাঁ মক্কায় যেতে আসতে কত কষ্ট ঠিক না আপনার মনেই হয় যে একটা হজ উমরা করবো তো বাস ফজর নামাজ পড়ে শুক্রবার দিন বসে যান পরে একটু ঘুমান এর আগে সূর্য ওঠার আগে আল্লাহ নবী সকাল সন্ধ্যার দোয়া পড়তেন সকালবেলা সকালে দোয়া পড়তেন সূরা ইখলাস তিনবার কুল হুয়াল্লাহু আহাদ তিনবার কুল আউযু রাব্বিল নাস তিনবার কুল আউযু রাব্বিল ফালাক তিনবার পড়তেন সকালের দোয়া আমাদের ইসলামিক সেন্টারে সকাল এবং সন্ধ্যার দোয়ার কার্ড আছে ফরজ নামাজের পরে যে দোয়াগুলি বললাম এগুলির কার্ড আছে আপনারা নিন পকেটে রাখেন মুখস্থ করেন এক মাস দুই মাস দেখবেন একটা একটা করে পড়তে মুখস্থ হয়ে যাবে আল্লাহ করে আপনি যখন নিজেই বিলে কোথায় মাছ পাওয়া যায় মাছ মেরে খেতে পারবেন টাটকা টাটকা একেবারে তাজা তাজা সস্তা সস্তা তখন আপনি ওই বাজারে গিয়ে পচা সরা আর খাবেন না এর মানে আপনি নিজেই দোয়া শিখেন জানেন তাহলে ওই হুজুর দোয়া করলো কিনা হেদিকে আপনি চিন্তা ভাবনা করবেন না ওই বেদাতি দোয়ার জন্য আর চিল্লাফেল্লা করবেন না যা কেন দোয়া করে না কেন দোয়া হলো না হ্যাঁ এটা বাপদাদা করে আসলো যেটা আল্লাহ রসুল করেন নাই যৌথ দোয়া ইমাম এবং মুক্তাদিরা আল্লাহ নবীর জিন্দগিতে কোনো একদিনও করেনি সালাম ফিরিয়ে সাহাবেদেরকে নিয়ে দোয়া করেননি তাহলে আপনার ইমাম করলে আপনি করবেন কেন আর কথা হচ্ছে আমরা যেহেতু জানি না যেটুকু ইমাম সাহেব করে ওটুকুই বড় মনে করি ঠিক কিনা নিজের ঘরে পকেটে যদি কিছু না থাকে বড় লোকে যদি দুইটা পয়সা দেয় ওটাই অনেক বড় মনে করি কিন্তু আমার অনেক কিছু থাকলে কেউ দিলে নিব না আর কেউ দিতে চাইলেও হয়তো আমি সেদিকে ঘুরে তাকাবো না এই জন্য মুশকিল হলো যে আমরা সঠিক না জেনে উল্টাপাল্টার পিছনে আমরা দৌড়াই আল্লাহ নবী সকালে সকাল সকাল বলতে সকাল বিকেল দোয়া পড়তেন সকাল বলতে ফজরের নামাজ থেকে নিয়ে সূর্য ওঠা পর্যন্ত আর বিকেল বলতে আসর নামাজ থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত নিয়মিত আল্লাহ নবী এই দোয়াগুলি পড়তেন আমাদের কার্ড আপনারা নেবেন এখন বলতে গেলে অনেক সময় তারপর কিছু বলি সূরা ইখলাস তিনবার কুল হুয়াল্লাহু আহাদ কুল আউযু বিল ফালাক তিনবার কুল আউযু রাব্বিন নাস তিনবার কার জানা নাই সবাই জানা আছে জানা নাই এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির একবার অথবা দশবার অথবা একশো কোন সময় আল্লাহ নবী একবার পড়তেন কোন সময় দশবার পড়তেন কোন সময় একশোবার পড়তেন আপনার সুযোগ মতো আপনি পড়েন একবার পড়তে পারবেন না আল্লাহ নবীকে ভালোবাসি কি ভালোবাসি ভালোবাসা কাকে বলে রাসূলের সুন্নতকে ভালোবাসতে হবে এটাই হলো ভালোবাসার পরিচয় এরপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একশোবার পড়তেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি খুব সহজ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহি কয় মিনিট লাগবে এরপরে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমিহি শাইউম ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম তিনবার পড়তেন আল্লাহ নবী বলেন এই দোয়াটা যে সকালে একবার পড়বে তিনবার, সারা দিন তাকে কোনো প্রকার অসুখ বিসুখ স্পর্শ করবে না, দুরারোগ্য আপনার হবে না, কোনো প্রকার কঠিন রোগ হবে না। আর যা আমার অনেক রোগের শোকে ছেলে মেয়েরা, স্ত্রী, বাবা মা, নিজেরাও বিভিন্ন ধরনের অসুখে আমরা ভুগি, ঠিক কিনা? ছোট্ট একটা দোয়া, বিসমিল্লাহ ইল্লাজি লা ইয়াদুরু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়া সামিউল আলিম, হ্যাঁ লাগলোই দুই দিন মুখস্থ করতে সময়, অসুবিধা কি? এরপরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক তিনবার। এই দোয়াটা যে পড়বে সন্ধ্যাবেলা বা সকালবেলা, সকালবেলা পড়লে সারাদিন কোনো প্রকার সাপ বিচ্ছু কোনো বিষধর কোনো পোকা পাকড় আপনাকে কাটবে না। আল্লাহু আকবার। এইভাবে সন্ধ্যায় পড়লে সারা রাত্রি কাটবে না। আগের দোয়াটা সন্ধ্যায় পড়লে, সকালে পড়লে সারাদিন যে কোনো অসুখ বিসুখ হবে না, সন্ধ্যায় পড়লে সারা রাত্রি হবে না। আপনি আর কি চান? কি ট্যাবলেট চান আপনি? ডাক্তার তো আপনার ঘরেই, আপনার নিজের কাছে আপনার ডাক্তার। আল্লাহ নবী চিকিৎসক ছিলেন, ভিতরের অন্তরের চিকিৎসক ছিলেন এবং শরীরেরও চিকিৎসক ছিলেন, ঠিক না? দৈহিক এবং মানসিক দুই রোগের চিকিৎসক ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লামা ইবনে কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি আর তিব্বুন নববী, আল্লাহর নবীর ডাক্তারই বিশদ আলোচনা করেছে, পড়লে মাথায় খেলা হয়েছে, এখন ডাক্তারাই বুঝবে কিনা। আজব ডাক্তার ছিলেন তিনি। আল্লাহ নবীর কাছে যার কিছু অসুখ বিসুখ হতো, এক সাহাবী বলছেন যে আমার পায়ে ব্যথা ছিল, আল্লাহ নবীর কাছে গিয়ে বললাম, আল্লাহ নবী হাত রেখে দিয়ে বিসমিল্লাহ তিনবার বললেন, বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, এরপরে বললেন আউযু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা খালাক, আউযু বিইজ্জাতিল্লাহি তামিন শাররি মা আজিদু ওয়া হাযির, সাতবার পড়লেন। সাহাবী বলছেন মনে হয় আমার যে ব্যথা ছিল বা হয়েছিল এটা মনে আর হয় না এরপরে। আমল নাই আমাদের, আমাদের আমল নাই, একটু কিছু হলে ডাক্তার কাছে দৌড়ান। জমজমের পানি বা ও জমজমালে বা শরীর ভালো, যে কোনো রোগের উদ্দেশ্যে পেয়ে পান করবেন সেই রোগী ভালো হবে। চিকিৎসা মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমার একবার দাম্মামে একটা আলোচনা ছিল রাসূলের চিকিৎসার উপরে, সেটা মনে হয় ওখানে আসে, শুনলে আপনারা বুঝবেন যে রাসূল কিভাবে চিকিৎসা কয়ভাবে হয়, কিভাবে কি কি এর নিয়ম কি পদ্ধতি কি, যাই হোক সেটা যেটা আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ নবী দোয়া পড়তেন আউযু কালিমাতিল্লাহি তাআলা মিন খালাক সকলে তিন। এরপরে রাদিয়তু বিল্লাহি রাব্বা ও বিল ইসলামে দীনা ও বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী আর রাসূলা তিনবার পড়তেন। এরপরে হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া রাব্বুল আরশিল আযীম সাতবার পড়তেন। ছোট দোয়া, ছোট ছোট দোয়া। এরপরে আল্লাহু বিকা আসবাহনা ও বিকা আমসাইনা ও বিকা নাহিয়া ও বিকা নামুত ও ইলাইকা নুশুর, সকালবেলা হলে নুশুর বলতেন, আসবাহনা আসবাহালিল, আর সন্ধ্যাবেলা হলে বলতেন আল্লাহু বিকা আমসাইনা ও বিকা আসবাহনা ও বিকা নাহিয়া ও বিকা নামুত ও ইলাইকাল মাসির। এরপরে আল্লাহু বিকা আসবাহনা লা ইলাহা ইল্লা ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা ইন্না আসআলুকা খাইরা মা ফি হাযাল ইয়াউম ওয়া খাইরা মা বা'দা ওয়া আউযু বিকা মিন শাররি মা ফি হাযাল ইয়াউম ওয়া শাররি মা বা'দা। মানে সকালবেলা যা করলাম এবং ভালো আছে দিনে, আর এই দিনের যত ভালো সব তোমার কাছে চাচ্ছি। এরপরে আরো দোয়া দেখো, আল্লাহুম্মা ইন্না আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়িবা ওয়া আমালাল মুতাকাব্বালা, হ্যাঁ পড়তেন আল্লাহ নবী। এরপরে দোয়া ইস্তেগফার, সাইয়্যিদুল ইস্তেগফার যেটা, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিক ওয়া আওয়া বিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বি নিআমাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বি যানবি ফা ইন্নাহু লা ইগফিরু যুনুবা ইল্লা আনতা। হ্যাঁ সাইয়্যিদুল ইস্তেগফার মানে ক্ষমা চাওয়ার সর্বশ্রেষ্ঠ দোয়া, যেটা সর্দার যে দোয়াটা। এরপরে দুরূদ শরীফ 10 বার পড়তেন, আরো এরকম 20টা দোয়া আয়াতুল কুরসি পড়তেন, আরো এইসব। তো এইভাবে আল্লাহ নবী কি করতেন, সকাল সকাল হলে এই দোয়াগুলি পড়তেন, এরপরে নামাজ পড়তেন। এরপরে আল্লাহ নবী নামাজ পড়া হয়ে গেলে বাড়িতে যেতেন, বাসায় ফিরে যেতেন, ফিরে গিয়ে দেখতেন খাওয়া দাওয়া কিছু আছে কিনা। আল্লাহ নবীর এমন দিনও গেছে যে 9 জন বিবির ঘরে গিয়ে বলছে কিছু খাওয়া আছে, উম্মে সালামা বলেন নাই, উম্মে হাবিবা বলেন নাই, জাইনাব নাই, আয়েশা নাই, এইভাবে সবার ঘরে কিছু নেই। আল্লাহ নবী তখন বলছেন যে তাহলে আজকে আমি রোজা থেকে গেলাম, এজন্যে নফল রোজার জন্য বা সুন্নত রোজা নফল রোজার জন্য রাতে থেকে নিয়তের প্রয়োজন নেই, জোহরের আগে যে কোনো সময় নিয়ত করলেই নামাজ রোজা হয়ে যাবে। তবে ফরজ রোজার জন্য অবশ্যই ফজরের আগেই নিয়ত করতে হবে। মা এসে বলছেন যে মাসের চাঁদ উঠেছে, চাঁদ ডুবে গেছে, আবার চাঁদ উঠেছে, চাঁদ ডুবে গেছে, মাসের পরে মাস গেছে, আল্লাহর নবীর নয়জন বিবির ঘরে একটা ঘরেও চুলাতে আগুন জ্বলে নাই। সুবহানাল্লাহ। জিজ্ঞেস করা হলো যে কি খেয়ে তাহলে আপনারা থাকতেন, কয়াসুয়া দান, দুইটা কালো জিনিস, মানে খেজুর আর পানি। খেজুর মানে কি, পেট ভরে একটা খেজুর, সারাদিনে একটা খেজুর, পানিরও অপ্রতুল্য। এই হলো মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগি, এই হলো তার অবস্থা। একবার বাংলাদেশের পেপারে একটা পড়লাম, আল্লাহর নবী শাহানশাহ ছিলেন, কত টন তার স্বর্ণ ছিল, এটা ওটা মানে কত কিছু লিখেছে বেদাতিরা, এই সমস্ত মারেফাতের দলেরা। কেন? কারণ ওরা যেহেতু এইভাবে অবৈধভাবে মানুষের পয়সা লুটে, রাসুল বুঝে এইভাবে লুটতো পয়সা, এটাই প্রমাণ করার জন্য। রাসুল বিরাট কোটিপতি ছিলেন, তো হুজুররা ওরা বড় কোটিপতি হবে, তাতে অসুবিধা কি? এবার আমাদের দেশের সবচেয়ে টাকাওয়ালা কারা, যারা বিনা পুঁজিতে, বিনা লাইসেন্সে এবং বিনা ট্যাক্সে ব্যবসা করে, যারা ধর্মীয় ব্যবসায়ী, যারা ইমান চোরের ব্যবসা করে, মানুষের ইমান চুরি করে, যারা যারা তাওহীদ নষ্ট করে, যারা সুন্নতের নাম দিয়ে বেদাত শিক্ষা দেয়, তাওহীদের নাম দিয়ে শিরক শিক্ষা দেয়। সাবধান, আমি আপনাদেরকে এই রাত্রিবেলা সাবধান করতে চাই তাদের থেকে, তারা কোনোদিন আপনাদের সুন্নত শিখিয়ে দিবে না, বরং রাসুলের সুন্নত। ওরা কিন্তু আশেকে রাসুল, সুফি সম্রাট ওরা, ওরা কিন্তু সুন্নি দল, কিন্তু ওরা পদে পদে রাসুলের সুন্নতের পরিপন্থী সমস্ত কাজ করে যাচ্ছে। এই জন্য অরিজিনাল সুন্নি হতে হবে আপনাকে সারা জিন্দগি। এবার ছুটিতে গিয়ে এক লোক, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, তার ভাতিজা ধরে নিয়ে আসলো আমার কাছে, আমার ছাত্র, মুদির ইউনিভার্সিটিতে পড়ে। মানে এমন একটা দল করে যে দলে মানে উল্টা পাল্টা সবকিছুই চলে। তার কাছে ধরে নিয়ে আসছে যে ওস্তাদ, এর আমার চাচার একটু ঠিক করে দিতে হবে। জিজ্ঞেস শুরু করলাম, একটা কিছু জানে না, মাশাআল্লাহ, রাজশাহী ইউনিভার্সিটি থেকে ইংলিশে মাস্টার্স করা মানুষ, কিন্তু ওই পাগড়ি আর টুপি আর ওই সমস্ত ঘুরাই ঘুরাই একেবারে ছাগল ভেড়া বানাই দিয়েছে, কিচ্ছু জানে না। আমি বললাম যে এই 30 বছর ধরে করতেছে ওই দল, 30 বছরে আল্লাহর নবীর নামাজ কিভাবে ছিল, কোন ওই কোন জায়গায় পড়েছেন, দেখেছেন তাদের সঙ্গে চলে ফিরে? কয় না, তা তো শিখি না। 30 বছরে আপনাকে আল্লাহর নবীর নামাজ শিখায় নাই যে যারা, এদের সঙ্গে আপনি ঘুরেন? তাওহীদ কাকে বলে বলেন তো জানে না, শিরিক কাকে বলে বলেন তো জানে না, তাওহীদ কত বলে কি জানে না, নবী রাসূলের দুনিয়ায় কি জন্য এসেছিলেন তা জানে না। বাড়ি ছেড়ে দিয়ে, বাড়ি ঘর ছেড়ে দিয়ে বউ বাচ্চার কোনো খবর নাই, জমিগুলা বিক্রি করে করে ঘুরে বেড়ায়, এটা রাসূলের সুন্নাত? কখনো এটা রাসূলের সুন্নাত হতে পারে? আল্লাহর নবী এইভাবে তার জিন্দগি কাটান নাই। এজন্য বলবো যে আসুন, আল্লাহর নবী এর পরে যদি খাওয়া পেতেন তাহলে কিভাবে খেতেন? আমরাও তো আজকে রাসূলের উম্মত, খাওয়ার সময় কয়জন খেয়াল করে যে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কিভাবে খেতেন? খাওয়ার সময় শুরুতে বিসমিল্লাহ বলতেন, বা প্রথমে হাত দুইটা ভালো করে ধুয়ে নিতেন, কারণ হাতের মধ্যে জার্ম থাকতে পারে, পরিষ্কার করে নিতে হবে হাত। 2 নম্বরে তিনি খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে খেতেন। আমরা আজকে মুসলমানরা কয়জন খাওয়ার সময় বিসমিল্লাহর কথা মনে রাখি? আল্লাহ নবী বলেন, যারা বিসমিল্লাহ যদি না বলো তুমি খাওয়ার শুরুতে, শয়তান তোমার সঙ্গে খাওয়াতে শরিক হবে। শয়তান আমাদের সবচেয়ে বড় দুশ্মন, আর ওই দুশ্মন আপনার সঙ্গে খাচ্ছে, আপনার দুশ্মন আপনার সঙ্গে প্লেটে খাক, কেউ চান এটা আপনারা? কিন্তু আমাদের হয়তো বিসমিল্লাহ না বলার করে প্রতিদিনই হয়তো আমার সঙ্গে শয়তান খাচ্ছে, আমার দুশ্মন খাচ্ছে, এবং বরকতটুকু ও খেয়ে নিচ্ছে, আমি খেতে পারছি না। বিসমিল্লাহ বলে খাওয়া। আল্লাহ নবী বলেন, ইয়া গোলাম সাম্মিল্লাহ, বিসমিল্লাহ বলো, অকুল মিম্মা ইয়ালি, অকুল বিয়ামিনি, তোমার ডান হাত দিয়ে খাওয়ায়। 3 নম্বরে কি আপনাকে ডান হাত দিয়ে খেতেন আল্লাহ নবী, এবং বাম হাত দিয়ে খাওয়া এবং পান করা নিষেধ করেছেন? লা তাকুলু বিশিমাল ফা ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল ওয়া লা তাশরাবু বিশিমাল ফা ইন্না শাইতানা ইয়াশরাবু বিশিমাল, তোমার বাম হাতে খেও না, পান করো না, কারণ শয়তান বাম হাতে খায় পান করে। আমি ডান হাতে, আমি রাসূলের বড়
আশেকে রাসুল, আমি রাসুলের উম্মত, কেয়ামতের মাঠে রাসুলের সুপারিশ পেয়ে আমি ধন্য হতে চাই, কিন্তু আমি রাসুলের খাওয়ার সময় ডান হাতের ব্যবহারটা আমি জানি না। বামাদে বেশিরভাগ আমরা বামাদে পান করছি, খাচ্ছি, কলা বা কিছু ডান হাতে খেতে হবে, নিজের পার্শ্ব থেকে খেতে হবে, মধ্যখান থেকে খাওয়া নিষেধ, মধ্যখানে বরকত নাজিল হয় প্লেটের সাথে খান, শেষে খান মধ্যটা, এটা একটা সুন্নত। হ্যাঁ, আপনার পাশ থেকে এখান তখন থেকে ছিঁড়িয়ে ছুটিয়ে খাওয়া ঠিক না, যদি খাওয়াটা শুকনা হয় তাহলে তিন আঙুল দিয়ে খাওয়া, এটা একটা সুন্নত। বিস্কুট খাওয়ার সময় কোনদিন খেয়াল করছেন জালান নবী তিন আঙুলে খেতে আমি খাই? কয়জন খেয়াল করি আমরা? শুকনো খাওয়া হলে বা বেজোড় খাওয়া খেতেন, বিস্কিট তিনটা, খেজুর তিনটা বা একটা, পাঁচটা বা সাতটা বা এগারোটা, গুনি খেয়েছেন কোনদিন জানেন বেজোড় খেলাম কিনা? রাসূলের সুন্নত। এইভাবে যখন তিনি পান করতেন, পানি পান করতেন, তিন নিঃশ্বাসে খেতেন, আমরা সে বোতল দিয়ে ডক 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 করে গিলতেছে, এটাকে রাসূলের সুন্নত? একবারে খেলাম এটাকে রাসূলের সুন্নত? না, তিনবারে, কমপক্ষে তিন নিঃশ্বাসে খেতে হবে, পান করতে হবে। ঠিক এইভাবে নিঃশ্বাসটা বাইরে ছাড়তে হবে, খাচ্ছেন ওখানেই ছাড়ছেন না। যদি বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে চিন্তা করেন, মেডিকেল সায়েন্সের দিক থেকে, কত বড় এটা একটা শিক্ষা, যে এই যে আপনার ভিতর থেকে যেটা বের হয় নিঃশ্বাস, এটা স্বাস্থ্যের জন্য কত বড় ক্ষতিকর। ওটাই যদি পানিতে ছেন পান করেন, অনেক সময় চা খাই, ফুজি আর চা ঠান্ডা করে খাই, কত বড় শিক্ষিত আমরা। আমি বিষ মিশাই দিয়ে খাচ্ছি, আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জিনিস মিশিয়ে দিয়ে পান করছি। গরম হলে ঠান্ডা করতে দেন, ঠান্ডা করে খান, স্বাভাবিক হলে পান করেন, বেশি গরম খাওয়া নিষেধ রয়েছে, নিষেধ করেছে আল্লাহনবী, কারণ এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ঠিক এইভাবে দাঁড়িয়ে পান না করা, বসে পান করা, আল্লাহ নবী দাঁড়িয়ে পান করতেন না, খেতেন না, তবে বিশেষ প্রয়োজন যদি হয় তাহলে জায়েজ হতে পারে, কি কি প্রয়োজন সেটা পরের ব্যাপার। হেলান দিয়ে খেতেন না আল্লাহ নবী, কোনো সময় হেলান দিয়ে টেক দিয়ে খেতেন না, টেবিলে বসে কোনো সময় খান নাই, সম্ভব হলে আপনি নিজে বসে খান, তবে আমরা বলবো টেবিলে খাওয়া না যায় যে কথা বলবো না, কারণ আল্লাহ রাসূল নিষেধ করে নাই, তবে রাসূলের সুন্নতের মহব্বত থাকে নিচে বসে খান, আল্লাহ নবী খেতেন। ঠিক এইভাবে খাওয়ার মধ্যে তাহলে কতগুলি সুন্নত খেয়াল করেন। হ্যাঁ, খাওয়ার মধ্যে অন্যকে অগ্রাধিকার দেওয়া, যদি আপনি মনে করেন একসঙ্গে খাচ্ছেন, বেশি খেতে চান, তাহলে ওদেরকে বলে নিতে হবে, ভাই আমি কিন্তু ডবল ডবল খাবো। মনে করেন খেজুর খাচ্ছেন, তোমরা একটা করে খাচ্ছ, আমি দুইটা করে খাবো, বলে ঠিক আছে খাও, তাহলে খেতে পারবেন, না হলে যায়জ না। আপনি বলবেন ফাঁকি দিবেন, হ্যাঁ বোঝাই খাওয়ার সময়, হ্যাঁ খাওয়ার সময় গল্প করে, একটা গল্প করো, আর এর তাহলে ওরা গল্প করে, মানে তিন বন্ধু নাকি খেতে বসছে, এখন চিন্তা করছে একজন যে বেশি খাবো, তো কিভাবে, তো গল্প করে, গল্প করে একটা, সে গল্প করে দিকে ও খায় শেষ, এদের নিয়ম হল। ঠিক এইভাবে আল্লাহ নবী খেতেন, এটাই ছিল রাসুলের। এই আমরা মোটামুটি কিছু সুন্নতের কথা বললাম, এইভাবে খাওয়ার ব্যাপারে কতগুলি সুন্নতের কথা আমরা আল্লাহ নবী থেকে পাই, এগুলি খেয়াল করতে হবে, এইভাবে আমাদের খাওয়া খেতে হবে, পান করতে হবে। আল্লাহ নবী খাওয়ার পরে দোয়া বলতেন, আলহামদুলিল্লাহ আল্লাযী আতআমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া। আমরা কিন্তু আরো অন্য একটা দোয়া পড়ে থাকি, ওটা সহি না, সহি হাদিস দ্বারা প্রমাণিত না, সহি এটা আলহামদুলিল্লাহ আল্লাযী আতআমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলি মিন্নি ওয়ালা কুওয়া, শুধু তাই না, এই দোয়াটা কেউ যদি পড়ে, আগের এবং পিছনের সমস্ত ছোট গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দেবেন, আর আল্লাহর নিয়ামত খাইলেন। একজন বলবে আরে আল্লাহ আমি আমি কষ্ট করছি, আমি চেষ্টা করছি, আরে বন্ধু আপনি চেষ্টা করছেন, আপনার মতো কতজন তো চেষ্টা করে খাওয়া তার জুটে নাই, একজনের ঘরে খানা আছে কুরমা পোলাও কিন্তু হসপিটালে খেতে পারে না, একজনের ঘরে খানা আছে মা মরে গেছে দুশ্চিন্তা খেতে পারছে না, একজনের পেটে অসুখ ওই খানা চলবে না, আল্লাহ আপনাকে রুচি দিয়েছে, ক্ষুধা দিয়েছে, সুযোগ করে দিয়েছে, হাত দিয়েছে, কারণ আল্লাহর নিয়ামত, আল্লাহর পদ্ধতিতে আপনাকে খেতে হবে এবং পরে দোয়াও পড়তে হবে। যদি আল্লাহর নবী কাউরি অন্যর বাড়িতে খেতেন, মেহমান হতেন, আমরা সব মেহমান খাই না, মেহমান হই না হয় না, কিন্তু মেজমানের জন্য কি দোয়া টোয়া করি, আফতা আইন্দাকুম আসসাইমুন আকালাত আমুকুল আবরা ওয়া সাল্লাত আলাইকুমুল মালাইকা আল্লাহুম্মা আতিমান আতআমানি ওয়াসকিমান সাকানি দুধ পান করলে বলতেন আল্লাহ বারেক না ফি হুয়া জিদ না মিন হোক। এই যে খাওয়া সংক্রান্ত যদি আপনি সুন্নতটি তালাশ করেন, দেখা যাবে যেটি বর্ণনা করলাম হয়তো অনেক সময় লাগবে আমাদের মুখস্থ করতে, কিন্তু জানি না আমরা শিখেছি কি শিখেছি, খাওয়ার সময় সালাম দেওয়া যাবে না, কথা বলা যাবে না, এটা হল এটা হলো হুজুরগো পকেটের হাদিস, জাল মিথ্যা কথা, মিথ্যা কথা, ওইটা আমরা ভালো করে যাই সালাম দেওয়া যাবে না, আই সালাম দিলা কেন, হুজুরে বলে আমি হুজুরদের মুখ থেকে শুনেছি, ব্যাধ হয়ে গেল, সালাম দেওয়া যাবে সালাম নেওয়া যাবে সবই করা সবই চলবে সালাম দেওয়া যাবে না, কারণ এর পিছনে কারণ হচ্ছে কি জানেন, একটা জাল হাদিস, মিথ্যা একটা হাদিস আছে বানোয়াত, যে খাওয়ার সময় কালামও নাই সালামও নাই, কথা বলো সালাম পাওয়া যাবে, বাস ওইটাই চলতেছে। জাল হাদিস গুলিকে প্রচার করা হচ্ছে বাংলাদেশের মাটিতে বিভিন্ন ভাবে, বিভিন্ন বই পুস্তক এবং বিভিন্ন অজ্ঞতার মাধ্যমে, কিন্তু রাসূলের সুন্নত গুলির অরিজিনাল যেগুলি সুন্নত হাদিস সেগুলির প্রচার হচ্ছে না, কত বড় অন্যায়। আল্লাহ নবীর খাওয়ার এগুলি সুন্নত, আল্লাহ নবী এইভাবে বাড়িতে সকালবেলা খাওয়া দাওয়া বা যাই খাওয়া হতো নাস্তা খাওয়ার পরে আল্লাহ নবী বাড়ির টুকিটাকি কাজে সহযোগিতা করতেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর নবী বাড়ির কাজে সহযোগিতা করতেন, আল্লাহর নবী নিজের জুতো নিজে সিলাতেন, মুচি যাকে বলি আমরা, আমাদের পোলাপানকে যদি বলা হয় যে বাপ এটা সিলাই করে নাও, আমি মুচি নাকি, আল্লাহর নবীর সুন্নত নিজের জুতা নিজে সিলাই করো, এর মানে এই না যে কেউ সিলিয়ে নিবে না, তাহলে মুচি রাখাবে কি করে, ভাত বন্ধ হয়ে যাবে, কিন্তু প্রয়োজনে আপনি সিলাই করতে করেন অসুবিধা কি, আল্লাহর নবী সহযোগিতা করতেন বাড়িতে বিভিন্ন কাজে স্ত্রীদেরকে, আপনি খালি আসবেন বাড়ি থেকে ঘুরে ফুরে কাজ নাই কাম নাই আয় খাওয়া দাওয়া হয়েছে কিনা, হ্যাঁ আল্লাহর নবী নিজে ছাগলের দুধ দিতেন, গোয়াল কি বলে দুধ দেয় যাকে বলে কি বলে, মুচি, মুচির কাজ, গোয়ালের কাজ, প্রয়োজনে ঝাড়ু বা যে কোনো সংসারে ছোটখাটো কাজ বহু কাজ কিছু আছে কিনা টুকিটাকি, বাচ্চাটাকে একটু কোলে নেওয়া একটু সহযোগিতা করা বা স্ত্রীকে বা বাড়ির ছোটখাটো কাজে টুকিটাকি কাজ কাম না, সব কিছু দাসী করবে, বউ যেন দাসী কয় মা, মার আমার দেশে কয় মা তোর জন্য দাঁড়া এই তোমার জন্য একটা দাসী লয়ে আসতেছি, বিয়ে করে মানে দাসী লয়ে আসে নাকি, বেয়াকুফ বউ মানে দাসী, তাই দাসী তো নিয়ে আসছি একটা, তুমি যেভাবে পাবে ভাবে, উল্টা পাল্টা আমার দেশে বহুত কিছু চলে, মোট কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ যদি আমরা জানতাম যে তিনি বাবা হিসাবে একজন বাড়িতে কিভাবে ছেলে মেয়েদের সঙ্গে ব্যবহার করতেন, স্বামী হিসাবে স্ত্রীদের সঙ্গে কিভাবে ব্যবহার করতেন, আল্লাহ নবী বলছেন খায়রুকুম খায়রুকুম ইনদা আহলি ওয়া আনা খায়রুন ইনদা আহলি, তোমাদের মধ্যে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর কাছে উত্তম, আমি আমার স্ত্রীর কাছে উত্তম, আল্লাহ নবী বলেন, তাহলে আপনি ভালো না মন্দ এর সার্টিফিকেট দেবে আপনার হোম মিনিস্টার, যদি বলে ভালো তো ভালো, তবে মন্দ বইলা মাইটার খাওয়ার জন্য হয়তো বলবে না, কিন্তু অরিজিনালি যদি সে সার্টিফিকেট দেয় তাহলেই আপনি ভালো, আর যদি বলে খারাপ তো খারাপ, পৃথিবীর সবাই যদি বলে আপনি খুব ভালো, বন্ধুমহল বাবা মা সব আপনার ওস্তাদরা আপনার সবাই যদি কয় ভালো বাহ নাম্বার ওয়ান, আর যদি স্ত্রী কয় যে না ভালো না, তাহলে আপনি ভালো না, সার্টিফিকেটটা তার কাছে, তাহলে বাড়িতে যে কেমন একজন স্বামী ছিলেন তিনি এটা আমাদের জানা দরকার, তার সম্পর্ক কেমন ছিল স্ত্রীদের সঙ্গে, এই জন্যে আজকের মতো আমরা এখানে আলোচনা শেষ করি, যে আল্লাহর নবী ফরজ নামাজের পরে কি কি দোয়াগুলি পড়তেন, সকালের দোয়া কি পড়তেন, এরপরে খাওয়াতে কি কি সুন্নতগুলি অনুকরণ অনুসরণ করতেন, আমরা যদি সবাই সত্যি আল্লাহ রাসূলের জীবনের একটা দিনকে জানতে পারি যে কিভাবে তার একটা দিন চলি, কারণ একটা দিন মানে 23 বছরের পুরো একইভাবে তার চলত, হ্যাঁ তাহলে আমরা যদি সবটুক না পড়ি কিছু কিছু তো আমাদের, আমরা রাসূলকে ভালোবাসি মুখের দাবি যেন না হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকারে আল্লাহর নবীর সুন্নতকে জেনে আমল করে অন্যের কাছে প্রচার করে রাসূলের ভালোবাসা অর্জন করার তৌফিক দান করেন, এবং কিয়ামতের মাঠে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে আমরা থাকতে পারি, জান্নাতেও যেন রাসূলের সঙ্গে থাকতে পারি, সিদ্দিকিন সুহাদা সালিহিন নবীদের সঙ্গে আমাদের যেন জান্নাতবাসী হতে পারি, আল্লাহ আমার তৌফিক দান করেন। এবং সুন্নতের নামে যে সমস্ত বেদাতের প্রচার ও প্রসার হচ্ছে এগুলিকে আমরা রুখে দাঁড়াতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সত্যিকারে সুন্নি হওয়ার তৌফিক দান করেন। আমিন। আকুল কাউলি হাযা আস্তাগফিরু লাকুম ওয়া আতুবু ইলাইকুম ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আপনাদের কাছে প্রশ্ন আছে? জি। ইমাম সাহেব যখন জোরে কিরাত করবেন, সূরা ফাতিহা পড়বেন, সূরা ফাতিহা পড়ার পরে ইমাম সাহেব আমিন বলবে। সূরা ফাতিহা পড়ার পরে যদি জোরে কিরাত হয়, যেরকম ফজরের নামাজে মাগরিবের প্রথম দুই রাকাতে, এশার প্রথম দুই রাকাতে, তাহলে ওয়ালাল্লিন বলে আমিন বলবেন ইমাম সাহেব। ইমাম সাহেবের আমিন বলার সঙ্গে সঙ্গে মুক্তাদিরাও জোরে আমিন বলবে, এটাই সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ নবী বলেন, ইদা আম্মানাল ঈমানু ফাআমিনু। ইমাম যখন আমিন বলবে তোমরাও আমিন বলো মুক্তাদিরা। তো ইমাম যদি আমিন আসতে বলে তাহলে কি কেমনে বুঝবেন যে আমিন বললো? হ্যাঁ, হাদিসে আছে রাফা বিহা সাউতু, আল্লাহ নবী শব্দকে উঁচু করে আমিন বলেছেন। মাদ্দা বিহা সাউতু, লম্বা করে আমিন বলে টেনে আল্লাহ নবী আমিন বলেছেন। হ্যাঁ, জাহারা বিহা সাউতু, আল্লাহ রাসূল উঁচু শব্দে আমিন বলেছেন। সাহাবীরা এমন হাদিসে সহিহ হাদিসে আছে যে মসজিদে নববী গুম গুম করে শব্দ হতো, এত জোরে আমিন। আল্লাহ নবী বলছেন তোমরা জোরে আমিন বলো, কারণ এই আমিন বলাতে ইহুদিদের গায়ে আগুন লাগে, আগুন জ্বলে। এই জন্যে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যেটা, যে আল্লাহ নবী জোরে আমিন বলতেন এবং মুক্তাদিরাও জোরে আমিন বলতে হবে। বাকি আস্তে বলার পক্ষে যে হাদিসগুলি একটাও প্রমাণিত না সহিহ সনদে, একটাও সহিহ সনদে প্রমাণিত না, এই জন্য আমরা জোরে আমিন বলবো, এটাই রাসূলের সুন্নত। আপনি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটি কাজ নারী পুরুষ সকলেই সমান, ছোট বড় সবাই একইভাবে আমল করবে। মহিলাদের জন্যে বিশেষ কিছু ব্যাপার ছাড়া আলাদা কোনো সিস্টেম নেই। নামাজের ক্ষেত্রেই বলেন, খাওয়া দাওয়ার ক্ষেত্রেই বলেন, নামাজের ক্ষেত্রেই বলেন, কোনো ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা, এই যে খাওয়ার কথাগুলি বললাম, ফরজ নামাজের পরে দোয়ার কথা বললাম, সকালের দোয়া বললাম, মহিলারা পুরুষরা একই সিস্টেম। বিশেষ করে নামাজের ব্যাপারে যেটা আমাদের দেশে প্রচলিত আছে যে মহিলারা এবং পুরুষরা ভিন্নভাবে নামাজ পড়বে, এর একটাও কোনো সহি দলিল নেই। আল্লাহর নবী মহিলা এবং পুরুষের নামাজের কোনো পার্থক্য করে দিয়ে যান নাই, কোনো প্রমাণ নেই। আমার দেশের যেটা নিয়ম যে মহিলারা যত শুয়ে যেতে পারবে ততই নাকি, না, কোনো জায়গায় নেই। আল্লাহ সাল্লু কামারায় তুমি মুসাল্লি, আল্লাহ নবীর পাঁচক্ত নামাজে মসজিদে নারীরা হাজির হতো। আল্লাহ নবীর এই হাদিসটা সব মহিলা পুরুষ সকলের জন্য, আমি যেভাবে নামাজ পড়ব নামাজ পড়ো, নারীর নামাজ আলাদা, হাত বাঁধবে উপরে আর মেয়েরা বাঁধবে, পুরুষরা উপরে নিচে আর নারীরা উপরে। হ্যাঁ, পুরুষরা সেজদা করার সময় ফাঁকা করে আর মহিলা একে শুয়ে যাবে, যত জড়ো সরো হয় তত পিছন তাকে মাটির মধ্যে সরাই দেবে, কোনো পার্থক্য নেই, বরং এর উল্টোটা হাদিসে আছে। এজন্যে মহিলা পুরুষের নামাজের পার্থক্য যেগুলি করা হয়েছে নিছক এগুলি কিছু কিছু ফোকাহাদের কথা, আল্লাহর নবী থেকে এর কোনো প্রমাণ নেই। তবে কিছু পার্থক্য তো আছে, পুরুষদের জন্য যেরকম জামাতে নামাজ পড়া, জামাতের সঙ্গে নামাজ পড়া আছে, মহিলাদের পুরুষদের জন্য বাড়িতে মসজিদে পড়া উত্তম, উত্তম না পড়তে হবে আজ, নারীদের জন্য বাড়িতে উত্তম, তবে মসজিদে গেলে যায় গেছে নামাজ পড়া। পুরুষের যেরকম কাঁধ কাঁধ নাভি থেকে হাঁটু আর কাঁধের উপরে কিছু একটা দিলেই নামাজ হয়ে যাবে, কিন্তু নারীকে সমস্ত ঢাকতে হবে, হাত দুইটা, পা দুইটা আর মুখ দুইটা ছাড়া বাকি সমস্ত ঢাকতে হবে। তবে ছোট বাচ্চা যদি নামাজ শিখে তাদের জন্য অত জরুরি না মাথা ঢাকা ঢোকা, বালেগা হয়ে গেলে তখন তাকে মাথাও ঢাকতে হবে বাড়িতে পড়ে, আর বাইরে যদি যায় তাহলে তো পর্দার কারণে তাকে ঢাকতে হবে নামাজের জন্য। পুরুষদের যেরকম ইমামতি যদি করে তাহলে ইমাম সামনে দাঁড়াবে, মহিলাদেরকে ইমামতি করলে একসঙ্গে লাইনে দাঁড়াতে হবে। হ্যাঁ, পুরুষরা যদি ভুল করে তো সুবহানাল্লাহ বলবে, আমাদের সে আরেকটা এই যে আমরা দেখি আল্লাহ আকবার বলে, এর কোনো দলিল নেই, কেউ প্রমাণ করতে পারবে না যে ইমাম ভুল করলে আল্লাহ আকবার বলে লোকমা দিতে হবে, কোথেকে আসলে সুবহানাল্লাহ বলতে হবে, কিন্তু মহিলারা এর মধ্যে মারবে, ওর মধ্যে মারবে, তোমার হাত, কারণ তাদের শব্দ করা চলবে না। তো কিছু তো পার্থক্য আছে, কিন্তু আমরা যেগুলি পার্থক্য করেছি এগুলি পার্থক্য একটাও সহি হাদিস দ্বারা বা এর কোন প্রমাণ নেই। আল্লাহ নবী এই ধরনের পার্থক্য করেন নাই, বরং যে সমস্ত পার্থক্য করে আমি মনে করি নামাজ মহিলাদের নষ্ট করা হয়, কারণ আল্লাহ নবীর হাদিসে কিছু কিছু যেরকম রুকু সেজদা এতেদার এগুলি করা হয় না, এগুলি না হলে রুকুন নামাজের, যেরকম পুরুষদের জন্য ফরজ রুকুন মহিলাদের জন্য তাই, তো ওইগুলি আরো ফটো দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে, নামাজ দিতে হবে না। আমি মনে করি ভাবে মহিলাদের নামাজকে নষ্ট করা সামিল মনে করি, এই জন্য আমাদের সুন্নত থেকে নিতে হবে মহিলাদের নামাজ। খোঁজ করেন বোখারি শরীফ মুসলিম আবুদাসে তিরমিজির নামাজ কোথাও দেখেন নাকি আল্লাহ নবী মহিলার কোন আলাদা নামাজ বলছেন? আল্লাহ নবী প্রত্যেকটা অর্ডার প্রত্যেকটা কথা সকল সবার জন্য প্রযোজ্য যদি খাস না করে থাকেন। জি আর কারো প্রশ্ন আছে? হ্যাঁ, এবাদতের ব্যাপারে মনে রাখবেন, ভালো করে এই কথা মনে রাখেন, গত মাসে আমাদের আলোচনা হয়েছিল এবাদতের ব্যাপারে আসল হলো কোন এবাদত করা চলবে না, আসল কি না, কোন এবাদত করা চলবে না, এটা হলো আসল। চলবে কোনটা? যেটা আল্লাহর নবী করেছেন, যেটা দলিল আছে ওইটা করা যাবে। আপনি বলবেন হুজুর ফরজ নামাজের পরে যৌথ দোয়া করা কি নিষেধ আছে? এটা ভালো কাজ। বলবে দলিল নাই কাজই চলবে না, ওটাই বিদাত। মান আহাদাসা ফি আমরিনা হাযা ফালাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দ। নতুন করে কেউ ধর দিনের কিছু করলে সেটা প্রত্যাখ্যাত, প্রত্যাজ্য, সেটা গ্রহণযোগ্য না, সেটাকে গ্রহণযোগ্য না। তাহলে ইবাদতের মূল নীতি কি? চলবে না করা, করবেন তাহলে দলিল লাগবে। এবাদত ছাড়া অন্য কিছু, খাওয়া দাওয়া ওঠা বসা বিয়ে শাদী ইত্যাদি ব্যবসা বাণিজ্য অন্য যা কিছু আছে সব কিছুর মূল হল চলবে, ওর উল্টা, ওটা আসল ছিল কি নেগেটিভ না, আর এগুলি সব হলো হ্যাঁ চলবে। কোনটা চলবে না? যেটা নিষেধ রয়েছে। কথাটা বলেছেন ভালো করে, কাঁকড়া খাওয়ার যদি নিষিদ্ধ না থাকে, কাঁকড়াকে স্পষ্ট যদি কোনো দলিল না থাকে এর নার, তাহলে যদি কেউ বলে মাকরু বা হারাম তাহলে গুনাহগার হবে, কারণ আল্লাহ যাকে হালাল করেছেন তাকে হারাম করার কাউরই অধিকার নেই, কাউকে মাকরু বলার অধিকার নেই। কাজে কাঁকড়ার ব্যাপারে কোন নিষিদ্ধ নাই, হালাল, কোনো দলিল নেই নিষিদ্ধ কর। কাজে এই ব্যাপারে আমি তো বলছিলাম এতে কত যে ওই পাকিস্তানের মুফতি সাহেব ফতোয়া দিয়েছে চিংড়ি মাছ খাওয়া মাকরু, তো বাংলাদেশে গেছে তো বা চিংড়ি বগদা গলদা চিংড়ি ভেজে ভেজে দিয়েছে হুজুরে, খুব মজা খাইতে কয়ে কোন মিছলি হেজি, কারে এ তো ওই মিছলি যিসকো আপনি মাকরু ফতোয়া দিয়া, আরে বহুত মজাদার লেখে আও মাকরু নেই খাও খাও। এরকম কিছু বোকা লোক আছে মুলবি মুফতি, আমার দেশের তো হেদায়ত শরীফ পরে মুফতি হয়ে যায়, এটাই তো মুশকিল। সৌদি আরবের মদিনা ইউনিভার্সিটিতে ডক্টরেট পাস করতে কয় বছর লাগে খবর আছে? এদের শুরু হয় শরীয়ত দিয়ে, আমাদের তো পরে প্রথম বাংলা টাঙ্গা পরিবার কিছু এসে হয়, এদের জন্ম শুরু থেকেই পড়া হয় মার রব্বুকা তোমার রবকে তাওহীদ কি এগুলো দিয়ে। এরপরে কত বছর পড়তে হিসাব করেন? ৬ বছর প্রাইমারি, ৩ বছর হাই স্কুল, কত হলো ইন্টারমিডিয়েট ৩ বছর, কয় বছর হলো অনার্স ৪ বছর, মাস্টার্স ৫ বছর, ৫ থেকে ৭ বছর ডক্টরেট, কয় বছর হলো? এত বছর বলার পরে জিজ্ঞেস করলে বলে জানি না মুফতি সাহেবকে, আমি তো মুফতি না, মুফতি সাহেব বিনবাজকে জিজ্ঞেস করো, শেখ আব্দুল আজিজকে জিজ্ঞেস করো, ফতোয়া বোর্ড আছে ওদের কাছে লিখে দেয় এটা ফতোয়া জানার জন্য। আর আমাদের দেশে হেদায়েত শরীফ পড়ে মুফতি নামের আগে মুফতি লেখে মুফতি অমুক, আমি আমার নিজের চোখ দিয়ে দেখেছি কুদরি শরীফ খুলে দিয়ে ফতোয়া দিচ্ছে, কুদরি খুলে হারাম। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন হারামুন আলা মান ইউফতি বিকালামি বিদুন আন ইয়ারিফা দালিলি। আমি আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির কথার উপর ভিত্তি করে ফতোয়া দেওয়া হারাম ওই ব্যক্তির জন্য যে জানে না যে আমি আবু হানিফা কোন দলিলের ভিত্তিতে ফতোয়াটা দিয়েছি, অর্থাৎ দলিল জানার আগে শুধুমাত্র বলে দিব আবু হানিফা বলেছে ফতোয়া দিলেন হারাম, ফতোয়া দেওয়া যায় না তার জন্য। হেরাই শরীফে কি আছে? কালা বানিরা ওকালা বিহি জোফর ওকালা বিহি মালিক ওকায়ক ওকালা বিহি আবু ইসুফ ওকালা বিহি হাসান কোন দলের ভিত্তিতে বললো? হারাম। হেরাই শরীফ পরে মুফতি হয়ে গেলেন, হারাম। এই জন্যে এগুলি ফতোয়া আছে কোথায় জানেন? ওই ধরনের কিতাবে মকসুদুল মুমিন তবিনে মাকরু ইয়াহু মাকরু ইয়াহু মাকরু ইয়াহু মাকরু ইয়াহু মাকরু ইয়াহু জায়েজ ইয়াহু সুন্নাত ইয়াহু নফল ইয়াহু মুবাহ। এগুলি হলো কি? রাসূলের সুন্নত নিয়ে খেলা করা, হাদিস কোরআন জেনে সঠিকভাবে ফতোয়া দেওয়ার চেষ্টা করতে হবে। এই জন্য ভালো করে আবারও বলছি, ইবাদতের আসল কি? না, করতে হলে দলিল লাগবে। ইবাদত ছাড়া অন্য সব কিছু চলবে, সব কিছু। আপনি একটা নতুন পোশাক বানাইছে বলবেন যে এই পোশাকটা পরা যায় না না যায়, আসল কি যায়? দেখতে হবে খোঁজ করে আল্লাহর নবী কোনোভাবে এটাকে নিষেধ করেছে, না করলে যায় খালাস। আপনি একটা শাক উঠে নিয়ে বলবেন সাহেব ভাই এটা খাওয়া যাবে কিনা, যায় খান, কোনো ক্ষতি না থাকলে। এই জন্যে অনেক সময় আমার দেশে বেশি ফতোয়া জিজ্ঞেস করতে করতে সবকিছু উল্টাপাল্টা করে ফেলছে। এই জন্যে আমাদের মনে রাখতে হবে, কাকরাই বলেন আর অন্য কিছুই বলেন, যদি দলিল না থাকে স্পষ্ট হারামের হালাল কোন ই নাই আপনার অধিকার নেই হারাম করার। জি, উদ্বোধনের জন্যে উম্মে সুলাইম হযরত আনাসের মা ঘরের মধ্যে নামাজের যে একটা স্থান, মহিলাদের জন্য ঘরে নামাজ পড়তার চেয়ে তো ঘরের ভিতরে আরো ছোট ঘরে মানে যত গপ ইয়েতে হবে তত ভালো আর কি, ফিকা আরে বাইতে হা আহসান। তো আল্লাহ নবীকে দাওয়াত করে নিয়ে গিয়ে বললেন, আল্লাহ নবী এইখানে দুই রেখাত নামাজ পড়ে দেন, আমি এই জায়গাটাতে নামাজ পড়বো। এখান থেকে কেউ কেউ বলেছে যে উদ্বোধন আর কি, ঠিক আছে। তো এই জন্যে কেউ যদি দোকান উদ্বোধন করতে চাই, আলেম সাহেব যদি যায়, তাহলে তাকে ব্যবসা সম্পর্কে, হালাল হারাম সম্পর্কে, ব্যবসার নীতি কুঙ্গলি, সুদ করা, ঘুষ করা, গিস করা, দুই নম্বরি করা, কোন কোন ব্যবসাগুলি হারাম, মানুষের সঙ্গে যেন ভালো ব্যবহার করে, কথায় কথায় কসম না খায়, এগুলি মানুষকে শিখাই দিবে। হ্যাঁ, একটা বাড়িতে যদি যায়, বাড়িতে যাওয়ার পরে বলবে বাড়িটা কিভাবে রাখতে হয়, মুসলিম পরিবারের বাড়িটা কেমন হয়, ছবি যেন না থাকে, এখানে জিকির আজকার হয়, কোরআন তেলাওয়াত হয়। জিকির আজকার মানে ঢোক ঢাল দিয়ে হুহা করা না, সোনাল আলহামদুলিল্লাহ সকাল বিকালে সমস্ত দোয়া পড়া। হ্যাঁ, ছবি না থাকে, শোকেশের মধ্যে যেন কোনো প্রকার জীবের কুড়ি না থাকে, বাড়িটার কিভাবে থাকবে, এখানে নামাজ যেন হয় সুন্নত, বাড়ির কিভাবে শিখাবে, এটা একটা সুযোগ। কিন্তু হুজুর তো এগুলি জানেও না, আর বললে তার দাওয়াত পাবে না। এই জন্য কোনো মতো খালি মিলাদ করে টাকাটা পরে ঢুকে চললো, এগুলি নিয়ম না। এইভাবে যদি কেউ করতে চায়